السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن ولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم
ان آیات کا ترجمہ ہے کہ یقیناً وہ لوگ
যে নিশ্চয় যারা বলে আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ, এরপর তারা দৃঢ়তার সাথে অবিচল থাকে, তাদের উপর ফেরেশতাগণ অধিকারে নাজেল হয় এই বলে যে তোমরা ভয় করো না এবং দুঃখিত হয়ো না এবং সে জান্নাতের জন্য তোমরা আনন্দিত হও যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছে, আমরা তোমাদের প্রভু ইহকালেও এবং পরকালেও, আর তথায় তোমাদের মন যা কিছু কামনা করবে তা তোমাদের দেয়া হবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে তাও তোমাদের দেয়া হবে, অতীব ক্ষমাশীল পরম দয়াময়ের পক্ষ হতে এটি হবে আপ্যায়ন স্বরূপ। মানব প্রকৃতি আল্লাহ তাআলা এমনভাবে বানিয়েছেন যে মানব প্রকৃতি সর্বদা খুশির বা আনন্দের সন্ধানে থাকে, এই চেষ্টায় থাকে যে তাদের দুঃখ যেন দূর হয়ে যায়, এই জন্য তারা বিভিন্ন চেষ্টা প্রচেষ্টা করে থাকে। যারা এই পার্থিব ধন সম্পদ অর্জন করতে চায় বা এর সুযোগ সুবিধা লাভ করার চেষ্টা করে, এর মূল কারণ হচ্ছে এই পার্থিব জীবনে যে স্বাচ্ছন্দ্য সৃষ্টি হবে তা তার জন্য এবং তার পরিবারের জন্য, তার স্ত্রী সন্তানের জন্য আনন্দের কারণ হবে, তার দুঃখ কষ্ট দূর করার কারণ হবে। অতএব তা অর্জন করার জন্য মানুষ পরিশ্রম করে, চেষ্টা প্রচেষ্টা করে, যার পরিশ্রমের অভ্যাস নেই আর চায় ঘরে বসে বসেই এই জাগতিক যে নিয়ামত রাজি আছে তা থেকে সে লাভবান হবে, সে অন্যদের উন্নতি এবং আনন্দ দেখে সে মনে মনে মরতে থাকে। এটি ভিন্ন কথা, অনেকে অনেক সময় সুযোগ পায় না, এটি ভিন্ন বিষয়, কিন্তু এই পৃথিবী এমনই, যাতে সাধারণভাবে এই রীতি রয়েছে যে পরিশ্রম করো তাহলে ফল পাবে, আর মানুষ এই পরিশ্রম মানুষের আনন্দের কারণ হয়ে থাকে। এই পার্থিব আনন্দের একটি ধরন এমন যে মানুষের আকাঙ্ক্ষা হয় তার পরিশ্রমে এতটা ফল ধরুক যতটা সে আশা করে, তখন সে আনন্দ পাবে, সত্যিকার আনন্দ পাবে। যদি পার্থিব মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যদি তার পরিকল্পনা সফল না হয় তাহলে সে নিরাশ হয়ে পড়ে। অপরদিকে মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে সে যে কোনো পরিস্থিতিতে খোদা তালার কৃতজ্ঞ বান্দায় পরিণত থাকার চেষ্টা করে। অনেকের অভ্যাস এমনও হয়ে থাকে, অবস্থা যেমনই হোক না কেন আল্লাহ তালার কৃপা বর্ষিত হোক, তখন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না, আনন্দিত হয় না, সর্বদা নৈরাশ্য আর হতাশা তাদেরকে ঘিরে রাখে। কেউ আমাকে বলেছেন যে আমার একজন জানাশোনা ব্যক্তি ছিল যে প্রতি বছর তার আয় এবং নিরাশার কথা প্রকাশ করত। সে সিদ্ধান্ত করেছিল যে কখনোই সে আনন্দিত হবে না আর কখনোই খোদা তালার কৃতজ্ঞতা প্রকাশ করবে না, সর্বদা একথাই বলতো যে আমার ক্ষতি হয়ে গেছে, নোকসান হয়ে গেছে। আমি যখনই তার সাথে হিসাব করতাম যে হিসাব করে বলো, তখন আমি দেখতাম যে তার তো এতটা লাভ হয়েছে, কিন্তু যখন তাকে বলতাম যে তোমার তো এত লাভ হয়েছে তোমার তাহলে ক্ষতি কী করে হলো, উত্তরে সে বলতো যে এই ফসল থেকে আমি 15 লাখ টাকা আয়ের আশা রেখেছিলাম, 10 লক্ষ টাকা আয় হয়েছে, 5 লক্ষ টাকা তো লসই হলো। তো মানুষ এমনও হয়ে থাকে। এরপর এই পৃথিবীতে এমন মানুষও আছে যাদের আনন্দ উদযাপনের মান ভিন্ন, সব কিছু থাকা সত্ত্বেও তারা আনন্দিত হয় না আর তারা আনন্দ উদযাপন করতে পারে না। যেভাবে আমি এখনই আপনাদের সামনে উদাহরণ তুলে ধরলাম, তাদের পারিবারিক জীবনে আনন্দ তারা পায় না, সব কিছু থাকা সত্ত্বেও এই ঘরে অস্থিরতা আর অশান্তি দেখা যায়। সন্তান স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকে না, সন্তানদের কারণে অস্থিরতা থাকে, অথবা এই পাশ্চাত্যের দেশে অধিকাংশ মানুষের আরও অনেক সমস্যা আছে যে কারণে তারা দুশ্চিন্তাগ্রস্ত থাকে। সমাধান তারা যেটা দাঁড় করিয়েছে, অনেকে এই পার্থিব কামনা বাসনাকেই তাদের আনন্দের কারণ বানিয়ে নিয়েছে। যারা যাদের ঘরে অশান্তি রয়েছে তারাও, আর যারা কামনা বাসনায় লিপ্ত তারাও, যারা এই পার্থিব কামনা বাসনায় লিপ্ত তারা নিজেদের ভুল কাজ করার জন্য অথবা আনন্দ উদযাপনের জন্য এই পৃথিবীতে যেখানে মদের বহুল ব্যবহার রয়েছে, বহুল প্রচলন রয়েছে, সেখানে তারা মদ পান করা আরম্ভ করে যাতে তাদের মন প্রশান্ত হয়। মিউজিক আছে, ড্যান্স আছে, অন্যান্য জুয়া খেলা আছে, তো এই ধরনের দুঃখ দূর করার জন্য এই ধরনের বেহুদা কাজে তারা লিপ্ত হয়। এই ধরনের আনন্দ উদযাপনের রীতি বা আনন্দ লাভ করার মাধ্যম এবং দুঃখ দূর করার যা তা পার্থিব কোনো উদ্দেশ্যের জন্য হোক অথবা চিৎকার চেঁচামেচি নাচ গান মদের আসর আর যে কোনো এই পার্থিব যে চাকচিক্য আছে এর মধ্যে মগ্ন থেকে হোক, এই সব কিছু মূল্যহীন, সাময়িক। মদের এত ব্যবহার করছে এখানে, এই সমস্ত দেশে মদের এত ব্যবহার যে শহরের প্রত্যেকটা কোণায় আপনি মদের দোকান দেখতে পাবেন। তারা জানে যে মদের অনেক ক্ষতি রয়েছে, মদের নির্ধারিত দোকান ছাড়া প্রত্যেক রেস্টুরেন্টে এবং দোকানে আপনি মদ কিনতে পারবেন। এরা জানে যে মদ পান করায় ক্ষতি আছে, এ সম্পর্কে বিভিন্ন প্রবন্ধ লেখা হয়, এ কারণে একটি বিশেষ বয়স পর্যন্ত, 16-17 বয়স পর্যন্ত ছেলে মেয়েদেরকে মদ পান করা হতে বিরত রাখতে নির্দেশ দিয়েছে। যদি এতই আনন্দদায়ক এবং মানসিক প্রশান্তি দেওয়ার কারণ হয় তাহলে একটা বিশেষ বয়স পর্যন্ত কেন একে বারণ করা হলো? তারপর এই মদ শুধু দুঃখ দূর করার জন্যই পান করে না, তারা আনন্দ উদযাপনের জন্য, আনন্দ প্রকাশের জন্য তারা মদ পান করে থাকে। যদি কোথাও আনন্দ উদযাপন করতে হয় বা ম্যাচ জিতে যায় বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠান বা ফাংশন হয়, তখন তারা মদের বোতল খুলে, মদের যে পানি সেটা ছিটানো, মদ ছিটানো হয়, যখন মদের বোতল ঝাঁকানো হয় তখন এর মধ্যে থেকে ফোয়ারার আকারে মদ বেরিয়ে আসে গ্যাসের কারণে। শ্যাম্পেনের বোতল থেকে আপনারা দেখেছেন, এই মদ দিয়ে তারা গোসল করে, এটিও তাদের আনন্দ উদযাপনের একটি ধরন। আমরা জানি না যে এর যে দুর্গন্ধ, এর দুর্গন্ধ তারা কীভাবে সহ্য করে। হুজুর বলছেন কোথায় হুজুর গিয়েছেন, সেখানে ঘটনাক্রমে মদের বোতল পড়ে গিয়েছিল আর দুর্গন্ধের কারণে সেখানে দাঁড়ানো যাচ্ছিল না বা টেকা যাচ্ছিল না। তো এই যে আনন্দের কারণে তারা একে অপরের মদের বৃষ্টি বইয়ে দিয়ে থাকে, আর এভাবে এই কর্ম দ্বারা তাদের মনে এত আনন্দ হয় বা তাদের প্রকাশ এমন করে, আনন্দের প্রকাশ এমন করে যার কোনো সীমা থাকে না। এমনভাবে এই আনন্দ প্রকাশের জন্য, উদযাপনের জন্য পার্থিব খেল ক্রীড়া কৌতুক রয়েছে এবং পুরুষ নারীরা সবাই একযোগে আর খোলামেলা পোশাক পরে এই ধরনের অনুষ্ঠানে অংশ নেয়। যে মানুষ, ভদ্র মানুষ এদিকে চোখ তুলে তাকাতে পারে না, টেলিভিশনে দেখানো হয় তখনও দেখা যায় না। সম্প্রতি এখানে যে অলিম্পিক হয়েছে শহরে, এই দেশে এবং পুরো বিশ্বে এই অলিম্পিকের চর্চা চলছিল, সহস্র সহস্র মানুষ দেখতে গিয়েছে, বরং লক্ষ লক্ষ মানুষ দেখতে গিয়েছে, এবং টেলিভিশন ইত্যাদিতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই অনুষ্ঠান দেখেছে। অনেক টেলিভিশন চ্যানেল পুরো সময় এই অনুষ্ঠান সম্প্রচারের জন্য দিয়ে রেখেছিল, আর বিশ্বের সকল টেলিভিশন চ্যানেল বিশেষ করে সংবাদ প্রচারের সময় কিছু না কিছু অনুষ্ঠান অবশ্যই তারা অলিম্পিককে কেন্দ্র করে দেখিয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন এবং সমাপনীতে এমন অনুষ্ঠান দেখানো হয়েছে যা আনন্দ প্রকাশের জন্য চরম নির্লজ্জতার বহিঃপ্রকাশ ঘটেছে। আনন্দ কমই ছিল, নির্লজ্জতা বেশি ছিল। শেষ দিনে নাচ গান আর পুরুষ নারীদের সম্মিলিত বা এমন আচরণ ছিল যা হৃদয়ের যে অস্থিরতা তা প্রকাশ করা ছাড়া আর কিছুই ছিল না। এক মিনিটের বেশি কেউ দেখতে পারতো না ভদ্র মানুষ, কেননা কোনো না কোনো নোংরা দৃশ্য এসে যেত। এই হচ্ছে তাদের আনন্দ উদযাপনের ধরন। এগুলো আনন্দ প্রকাশের মাধ্যম নয়, বরং তাদের হৃদয়ে যে অস্থিরতা রয়েছে তার বহিঃপ্রকাশ। আর আনন্দের বহিঃপ্রকাশ এবং ফান এর নাম নিয়ে টেলিভিশনে লক্ষ কোটি মানুষ এগুলো দেখেছে। অনেক সময় যুবকরা প্রভাবিত হয় যে অনেক ফান হচ্ছে, আসলে এগুলি আনন্দ নয়, বরং এগুলি তাদের হৃদয়ের অস্থিরতার বহিঃপ্রকাশ। সম্ভবত এক একটি গানের যে শো তার জন্য লক্ষ লক্ষ পাউন্ড খরচ করা হয়েছে। আমি শুনেছি যে কয়েকটি শো হয়েছে। যাই হোক, এই আনন্দ প্রকাশের মাধ্যমে অলিম্পিকের যে আয়োজন তা সমাপ্ত হয়েছে। ইউকের টিম এতে অংশ নিয়েছেন, তারাও বিভিন্ন ইভেন্টসে পদক জিতেছে, মেডেল জিতেছে, এবং তারা নিজেদের আনন্দ উদযাপনের জন্য এখন শহরে একটি অনুষ্ঠান করবে। তারপর এই শহরে রাস্তাঘাটে আবারও হইচই, নাচ গানের অনুষ্ঠান হবে। এই হচ্ছে তাদের আনন্দ উদযাপনের মান। কিন্তু যারা প্রবন্ধ লিখেন বা গবেষক আছেন, বিশ্লেষক আছেন, তারা পত্রপত্রিকায় লিখেছেন যে অলিম্পিক খেলার উদ্দেশ্যে আয়োজন করা হয় না, বরং এখন অলিম্পিকের নামে, এই যে অলিম্পিকের যারা আয়োজক আছেন তারা একে উপার্জনের একটা মাধ্যম বানিয়ে নিয়েছে, আর কোটি কোটি পাউন্ড তারা এর মাধ্যমে উপার্জন করে। যাই হোক, পৃথিবীতে আনন্দ প্রকাশের জন্য বা আনন্দ লাভের জন্য বিভিন্ন রীতি বা পদ্ধতি রয়েছে, আর এই জাগতিক মানুষ এর উপর আমল করে। কিন্তু এইসব আনন্দ এবং পার্থিব খুশি যা পার্থিব খুশির জন্য উদযাপন করা হয় তা সবই সাময়িক। অধিকাংশ বরং নিশ্চিত রূপে পরিশেষে কিছু সময় পরে তাদের মন থেকে এই আনন্দের রেশ কেটে যায়। সাময়িক হয়তো আনন্দ তারা উপভোগ করে, অনেকে দুঃখ দূর করার জন্য মদ ইত্যাদি পান করে থাকে, তাও মানুষের স্বাস্থ্য নষ্ট করে, তাদেরকে দেউলিয়া বানিয়ে দেয়। অপরদিকে আমরা দেখতে পাই যে মানুষের এই যে প্রকৃতি, যে আনন্দ লাভের জন্য এবং দুঃখ দূর করার জন্য বা দুঃখ দূর করার জন্য সে একটা বাসনা রাখে, এই প্রকৃতিকে সামনে রেখে আল্লাহ তাআলা মুমিনদের জন্য একটা আয়োজন করেছেন, একটা ব্যবস্থাপত্র দিয়েছেন। আর যে ব্যবস্থাপত্র আল্লাহ তাআলা দিয়েছেন তা সম্পর্কে আল্লাহ তাআলা দাবি যে এটি হচ্ছে স্থায়ী এবং ইহকাল এবং পরকালকে সুন্দর করার জন্য, সমুজ্জ্বল করার জন্য এটি একান্ত আবশ্যক। যদি এটি লাভ করার চেষ্টা করো, উপার্জন অর্জন করার চেষ্টা করো, তাহলে ইহকাল ইহকালের আনন্দই শুধু তোমরা ভোগ করবে না, বরং পরকালেও তোমরা আনন্দিত হবে। এই মাধ্যম যা আল্লাহ তাআলা আনন্দ সরবরাহ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে রমজান মাস হচ্ছে আনন্দ দেওয়ার জন্য একটি মাস, যেখানে যে মাসে আল্লাহ রোজার পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য একটি নির্ধারিত সময় পর্যন্ত বৈধ খাবার পরিত্যাগ করে ইবাদতের প্রতি মনোযোগ দেয়া এবং অন্যান্য পুণ্যকর্ম সম্পাদন করার প্রতি মানুষ মনোযোগ নিবদ্ধ করে। এখন দেখুন এই পার্থিব মানুষ যারা আছে তারা পানাহার এবং মদ পান, যা যার দ্বারা স্বাস্থ্য নষ্ট হয়, মানুষের নৈতিক যে চরিত্র তা ধ্বংস হয়ে যায়, এর মাধ্যমে তারা আনন্দ লাভের চেষ্টা করে। অপরদিকে মোমেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য বৈধ খাবারও তারা একটা নির্ধারিত সময় পর্যন্ত পরিহার করে, আর এর মাধ্যমে তারা আনন্দিত হয়। কিন্তু আল্লাহ তাআলা যিনি প্রতিটি কর্মের উত্তম প্রতিদান দেওয়ার মালিক, তিনি বলেন তুমি বা তোমরা যারা আমার কারণে ত্যাগ করেছো এবং এক মাস আমার সন্তুষ্টি লাভের জন্য তোমরা ব্যয় করেছো, আমার সন্তুষ্টি লাভের জন্য তোমরা নিজেদের আনন্দকে, যা পানাহারের মাধ্যমে তোমরা লাভ করতে পারতে, তা তোমরা উৎসর্গ করেছো, ত্যাগ করেছো, পরিহার করেছো, এই আমি তোমাদেরকে এই প্রতিটি রোজার বিনিময়ে উত্তম প্রতিদান দিচ্ছি, দিয়ে তো থাকি, কিন্তু ঈদের রোজার পরে ঈদের দিন তোমরা সম্মিলিতভাবে এবং পারিবারিকভাবে তোমরা আনন্দ উদযাপন করো। আজ গরমকালে, আজকাল গরমের রোজা, এখানে 29-30 পর্যন্ত তাপমাত্রা পৌঁছে গিয়েছিল, আর এই 29-30 তাপমাত্রাতেই মানুষ গরম, অনেক গরম, অনেক গরম বলছিল। পাকিস্তান এবং অন্যান্য দেশে যেখানে 40-50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যায়, সেখানে যারা রোজা রাখেন তাদের কী অবস্থা হয় চিন্তা করে দেখুন। অপরদিকে তাদের জন্য কোনো সুযোগ সুবিধাও নেই, আর বিশেষভাবে পাকিস্তানে যেখানে বিদ্যুৎ 17-18 ঘন্টা সাধারণত বন্ধ থাকে, ঠান্ডা পানি এবং বিদ্যুৎ বন্ধ থাকার কারণে মানুষ ফ্যানও ব্যবহার করতে পারেন, সেখানকার মানুষের অবস্থা কী চিন্তা করে দেখুন। এরপর পাকিস্তানে বিদ্যুৎ সরবরাহকারী যে সংস্থা আছে, যাদেরকে ওয়াপদা বলা হয়, তাদের অনেক বড় অনুগ্রহ শুনেছি আমি, যে সেহরি এবং ইফতারের সময় 2-2 ঘন্টা করে বিদ্যুৎ বন্ধ ছিল। তো হুজুর বলছে যে এমন পরিস্থিতিতে যারা দরিদ্র মানুষ তারা কীভাবে সেহরি এবং ইফতারি প্রস্তুত করেছেন আর ইফতারি সেহরি করেছেন, কিন্তু যেভাবেই হোক তারা রোজা রেখেছেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য তারা রোজা রেখেছেন যাতে স্থায়ী আনন্দ তারা পেতে পারেন। আল্লাহ তাআলাও যখন তার খাতিরে যারা কোরবানি করেছেন তাদের কর্ম দেখেন, তখন রোজার পরে ঈদের দিন তাদের জন্য নির্ধারণ করেছেন আনন্দের দিন, যেভাবে আমি বলেছি যে আনন্দ উদযাপনের জন্য এমন পরিস্থিতিতে তারা রোজা রেখেছেন, যেভাবে আমি বলেছি, বিশেষ করে পাকিস্তানের অন্যভাবে, এটি তো তাদের জন্য ঈদের দিন, তাদের জন্য ঈদের আনন্দ কী, সেখানে বিদ্যুৎ নেই, পানি নেই আর প্রচণ্ড গরম, ঈদের আনন্দ কী করে উদযাপন করবেন বা কী করেই করতে পারেন। কিন্তু তা সত্ত্বেও তারা ঈদ উদযাপন করছেন এবং করছেন, আজ সেখানেও ঈদ হচ্ছে, মানুষ অত্যন্ত আনন্দিত সেখানে। এটি পাকিস্তানের জন্য বিশেষভাবে প্রযোজ্য এই অবস্থা। কিন্তু যেভাবে আমি বলেছি, তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কোনো অভিযোগ অনুযোগ ছাড়াই রোজা রেখেছেন এবং ঈদ উদযাপন করছেন। বিশ্বের অন্যান্য যে দেশ এর মোকাবেলায়, অর্থাৎ পাকিস্তানের মোকাবেলায়, আপনারা বিশেষ করে এখানকার অবস্থা পাকিস্তানের মতো নয়। আজ আপনারা এখানে ঈদ উদযাপন করছেন এবং অত্যন্ত আনন্দিত যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য এক মাস আপনারা ত্যাগ করেছেন। এর তার ফল আজ আল্লাহ তাআলা আপনাদেরকে দিচ্ছেন, তার সুফল আল্লাহ তাআলা দিচ্ছেন, তা ঈদের মাধ্যমে আজ আপনাদের সামনে উপস্থিত। অতএব এই ঈদ তাদের জন্য যারা রমজান মাসে রোজা রেখেছেন এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন, যারা পার্থিব লোকদের মতোই রোজার মাস কাটিয়েছে, ইবাদতের প্রতি কোনো মনোযোগ দেয়নি, পুণ্য করার প্রতি তাদের কোনো মনোযোগ নিবদ্ধ হয়নি, আজ তাদের জন্য ঈদ নেই, ঈদ নয়। যে যা আল্লাহ তাআলা একজন মুমিনের কাছে চেয়েছেন, অথবা যে সুযোগ আল্লাহ তাআলা মুমিনকে আজ দিয়েছেন, আল্লাহ তাআলা ঈদের এই সুযোগ দিয়ে নিঃসন্দেহে সেসব বিধি নিষেধ যা পানাহার সম্পর্কে ছিল তা উঠিয়ে নিয়েছেন ঠিকই, কিন্তু পার্থিব লোকদের মতো হইচই করার আর ক্রীড়া কৌতুকের অনুমতি দেয়নি। এই আনন্দকে সত্যিকার আনন্দে রূপ দেওয়ার জন্য সেসব অধিকার প্রদানের প্রতি তোমরা অঙ্গীকার, প্রদানের ব্যাপারে অঙ্গীকার করো যার নির্দেশ তোমাদের দেয়া হয়েছে। আল্লাহ তাআলার অধিকার প্রদানের যে অভিজ্ঞতা তোমরা লাভ করেছো রমজানে, তাকে এই ঈদের আনন্দের সাথে যুক্ত করে তোমরা একটা দৃঢ় সংকল্প করো। আর মানবাধিকার প্রদানের প্রতি তোমাদের যে মনোযোগ নিবদ্ধ হয়েছে তাকে এই ঈদের সাথে যুক্ত করে বহাল রাখার জন্য তোমরা দৃঢ় সংকল্প করো। আর সর্বদা স্মরণ রেখো, সত্যিকার যে জীবন তা হচ্ছে পরকালের জীবন। এই পার্থিব জীবনের যে আনন্দ, এটি সেই পরকালের জীবনের যে আনন্দ, সেই আনন্দের একটা ঝলক মাত্র যা মোমেন পরকালে লাভ করবে। অতএব একজন মোমেনকে এই স্থায়ী আনন্দের সন্ধান করা উচিত। আল্লাহ তাআলা বলেন, এই মান তখন লাভ করতে পারবে যখন সর্বদা প্রতিটি মুহূর্ত তোমাদের দৃষ্টিপটে এই বাক্য থাকবে এবং এর পরে তোমরা অনুশীলন করার চেষ্টা করবে, আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক। আল্লাহ তাআলার মারেফত বা আল্লাহ তাআলার সম্পর্কে সত্যিকার জ্ঞান, তার উপরে সত্যিকার অর্থে নির্ভর, তার প্রতি নত হওয়া, তার সমীপে বিনত হওয়া, যখন এগুলি তোমাদের মাথায় থাকবে, যখন এই বাক্যের সত্যিকার জ্ঞান তোমরা লাভ করবে, সত্যিকার মর্ম অনুধাবন করবে, তখন খোদা সম্পর্কে সত্যিকার জ্ঞান তোমরা লাভ করবে। আর এমন অবস্থা যখন সৃষ্টি হবে তখন একজন মোমেনের উদ্দেশ্য শুধুমাত্র এই পার্থিব সুখ ভোগই হবে না, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি হবে তাদের প্রকৃত জীবনের লক্ষ্য। যারা এই পার্থিব যে ক্রীড়া কৌতুক হইচই হাসি তামাশা তাদের জীবনের উদ্দেশ্য নয়, আনন্দের নামে যে নির্লজ্জ কর্ম এগুলো তাদের জীবনের উদ্দেশ্য নয়, বিভিন্ন রঙের বাতি জ্বালিয়ে নাচ গান করা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য চেষ্টা প্রচেষ্টা হবে জীবনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। সেই জিনিস হবে আমাদের লক্ষ্য যা পাবার জন্য একজন মোমেন পবিত্র রমজানে চেষ্টা করেছে, যা লাভ করার জন্য 29 অথবা 30 দিন রোজা রেখেছে। প্রতিটি বৈধ কাজ থেকে একটি নির্ধারিত সময় পর্যন্ত সে নিজেকে বিরত রেখেছে। তাহাজ্জুদ এবং অন্যান্য নফল এবং অন্যান্য জিকরে ইলাহির প্রতি তার মনোযোগ নিবদ্ধ থেকেছে। আল্লাহর রাস্তায় খরচ করার প্রতি তাদের মনোযোগ ছিল, সদকা এবং দানের প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ ছিল, ইবাদতের প্রতি তাদের দৃষ্টি নিবদ্ধ ছিল, মসজিদে এসে বাজামাত নামাজ পড়ার প্রতি এমন মনোযোগ নিবদ্ধ হয়েছিল যে মসজিদ ছোট মনে হয়ে যাচ্ছিল। আল্লাহ তাআলা যার মাঝে সকল গুণের সমাহার রয়েছে তার গুণ সম্পর্কে প্রকৃত জ্ঞান লাভের চেষ্টা ছিল, এই চেষ্টাও ছিল যে এই সম্মিলিত মনোযোগের ফলে যে খোদা তালার রঙে রঙিন কিভাবে হওয়া যেতে পারে। কেননা সবাই এর চেষ্টা ছিল, যারা দুর্বল থেকে দুর্বল ছিল তাদেরও এই বিষয়ের প্রতি মনোযোগ সৃষ্টি হয়েছিল। এই চেষ্টা এবং এই আশা আকাঙ্ক্ষা এতটা বেড়ে গিয়েছিল যে আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার যে গুণাবলী, তা অবলম্বন করার যে নির্দেশ, তার উপর কীভাবে আমরা আমল করতে পারি, এরপর এ বিষয়ের প্রতিও মনোযোগ নিবদ্ধ হয়েছিল এবং এজন্য চেষ্টা প্রচেষ্টা করা হয়েছে যে এসব গুণ এবং বৈশিষ্ট্য অবলম্বন করার সুফল কী এবং এর কল্যাণ কীভাবে অন্যদের কাছে পৌঁছানো যায়। অতএব এর মাধ্যমে মানবাধিকারের প্রদানের প্রতি নতুনভাবে আমাদের দৃষ্টি নিবদ্ধ হয়েছে। রমজানে এই যে চিন্তা চেতনার উদ্রেক হয়েছে যে আল্লাহ তাআলার একটি বৈশিষ্ট্য হচ্ছে রুবুবিয়্যাত, প্রতিপালক, আমরা কীভাবে তার ব্যবহারিক রূপ হতে পারি, তখন মনে হয় যে আমাদের সন্তানদের প্রতি দৃষ্টি দেওয়ার এবং তাদের লালন পালনের ঊর্ধ্বে উঠে এতিমদের দেখাশোনার প্রতিও আমাদের মনোযোগ দেওয়া উচিত, কেননা এটিও পবিত্র কোরআনের সাধারণ বা গুরুত্বপূর্ণ যে নির্দেশ রয়েছে তার মধ্যে একটি অন্যতম নির্দেশ। আল্লাহ তাআলার যে দয়া বা রহমানিয়তের যদি সত্যায়নস্থল হয়ে থাকেন বা আল্লাহ তাআলা রহমানিয়ত বৈশিষ্ট্য লাভের চেষ্টা করেন বা তা লাভ করে থাকেন এবং তার বহিঃপ্রকাশ যদি আপনারা নিজেদের জীবনে দেখেন, তাহলে এই চেষ্টাও করা হয়েছে যে রমজানে নিঃস্বার্থ হয়ে অন্যের হিত কামনায় কিছু করা উচিত, অন্যের হিত সাধনে কিছু করা উচিত, আল্লাহ তাআলার যে সৃষ্টি আছে তাদের প্রতি দয়াসুলভ ব্যবহার করা উচিত। আল্লাহ তাআলার অনুগ্রহের প্রতি দৃষ্টি যখন নিবদ্ধ হয়েছে তখন রোজা এবং আধ্যাত্মিক পরিবেশের কারণে আমাদের মনে এই চেতনার উদ্রেক ঘটেছে যে অন্যের প্রতি আমাদের অনুগ্রহ করা উচিত, আর ন্যায় বিচারের ঊর্ধ্বে উঠে অনুগ্রহের প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত, কেননা এগুলো আমাদেরকে আল্লাহ তাআলার কৃপার উত্তরাধিকারী বানায়। আল্লাহ তাআলা যখন স্বাচ্ছন্দ্য দিয়েছেন তখন রমজানের রোজার কারণে আমাদের মনোযোগ এ বিষয়ের প্রতি নিবদ্ধ হয়েছে যে অনেকে এমনও আছে যাদের সম্ভবত ভালো ইফতারির ব্যবস্থা নেই, তাদের কাছে কিছুটা উপহার আমরা পাঠিয়ে দেই যা তাদের পানাহারে কাজে আসবে। একে তো ইফতারি করানোর সওয়াব পাবেন, আর দ্বিতীয়ত দরিদ্রদের সাহায্য করার সওয়াব পাবেন। দরিদ্র দেশগুলোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাদের জীবনযাত্রা অনেক হুমকিগ্রস্ত, সেখানে তাদের সাহায্য করা হবে। আমাকে কেউ বলেছে যে তিনি রমজান মাসে 14 বা 15 রোজায় কিছু পয়সা পাঠিয়েছিলেন পাকিস্তানে। পাকিস্তানে আজকাল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরমে পৌঁছেছে, যখন তাকে খেজুর পাঠিয়েছিলেন, পয়সা না খেজুর পাঠিয়েছিলেন যে কাউকে রোজা খোলানোর সওয়াব আমি পাবো, এই নিয়তে তিনি পাঠিয়েছিলেন খেজুর। যখন তাকে খেজুর পাঠানো হয়েছিল তখন তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, আজ 15 রোজা শেষ হয়েছে, আজ পরিবারের লোকজন নিয়ে আমরা যথারীতি রোজা রাখছি, কিন্তু আজ আপনার পক্ষ থেকে খেজুর এসেছে আর প্রথমবারের মতো আমরা রমজানে খেজুর খেলাম। এই হচ্ছে অবস্থা। আজ আমাদের সন্তানরা ইফতারিতে খেজুর পেয়ে আনন্দিত হয়েছে, এমন মানুষও আছেন। অতএব রমজান মাসে পুণ্য বা পবিত্র পরিবেশের কারণে আল্লাহ তাআলার কৃপায় অনুগ্রহের প্রতি দৃষ্টি নিবদ্ধ হয়েছে, গরিবদের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ হয়েছে। আমাদের সত্যিকার ঈদ তখনই আমরা উদযাপন করতে পারবো যখন আমাদের রমজান এবং রোজার যে অর্জিত আশীষ তখনই বহাল থাকবে, যখন আমাদের মধ্যে যারা দারিদ্রতার মধ্যে নিপতিত রয়েছে আর যাদের অবস্থা ভালো নয়, যেখানে মানুষ আল্লাহ তাআলার ফজলে যেখানে খাবার দাবারের প্রাচুর্য রয়েছে, তারা যদি এই পুণ্যকর্মকে রমজান পর্যন্তই সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে লাগাতার একাধারে একে ধরে রাখে বা জারি রাখে, আল্লাহ তাআলার ফজল এবং অনুগ্রহকে স্মরণ করে দরিদ্র ভাইদের স্মরণ রাখা আবশ্যক। যদি যখন আমাদের মাঝে এই চেতনা সৃষ্টি হবে যে আল্লাহ তাআলার ফজলকে স্মরণ আমরা রেখেছি এবং ইনশাল্লাহ আমরা স্মরণ রাখবো, আমাদের ধন সম্পদ এবং প্রাচুর্যের সঠিক ব্যবহার করে আমরা দরিদ্রদের প্রতিও মনোযোগ নিবদ্ধ রাখব। এই পার্থিবতার পূজারীদের মতো নয়, আমরা কেবল নিজেদের ভোগ বিলাসের জন্য, আনন্দের জন্যই আমরা অর্থ সম্পদ ব্যয় করব না। যদি আমরা রোজার যে আশিস এবং কল্যাণকে নিজেদের জীবনে বহমান রাখতে চাই আর আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে চাই, তাহলে নিজেদের অর্থ সম্পদকে সেভাবে আমরা ব্যয় করব না অনর্থকভাবে, যেভাবে পার্থিবতার পূজারীরা করে থাকে, যার কিছু দৃষ্টান্ত এবং উদাহরণ আমরা দেখেছি হুজুর যেভাবে উল্লেখ করেছেন। বরং একজন সত্যিকার মোমেন হিসেবে রোজায় যে পিপাসা এবং ক্ষুধার অভিজ্ঞতা আমরা লাভ করেছি বা সঞ্চয় করেছি, অনেকে ক্ষুধা এবং পিপাসা বলে, আমি পিপাসাকে আগে লিখেছি এই জন্য যে গরমের সময় পিপাসাই বেশি লাগে, এই যে চেতনা যেটা জাগ্রত হয়েছে তাকে সর্বদা ধরে রাখতে হবে। নিজেদের ইবাদতের যে পুণ্য, এই পুণ্যকে সর্বদা ধরে রাখতে হবে এবং নিজেদের অন্যান্য যে পুণ্যকর্ম আছে তাকেও ধরে রাখতে হবে, যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি সর্বদা লাভ করতে পারেন। একজন মোমেন যখন রাব্বুন আল্লাহর ধ্বনি উচ্চকিত করে তখন এই ঘোষণা দেয় তখন আল্লাহ তাআলার আদেশ নিষেধ তার জীবনের জন্য শিরোধার্য হয়ে যায়, তার জন্য শিরোধার্য হয়ে যায়। এটি হওয়া উচিত, কেন এটা ছাড়া জীবন সম্পূর্ণ হয় না, ঈমান সম্পূর্ণ হয় না। আল্লাহ তাআলা রাব্বুন আল্লাহর ঘোষণা যারা দেন তাদেরকে নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ দেওয়ার, এই ঘোষণা করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলছেন সুম্মাস্তাকামু। এরপর মোমেনের বৈশিষ্ট্য হচ্ছে এই যে ধ্বনি এটি কোনো সাময়িক হয় না, বরং এর উপর তারা অটল থাকে, অবিচল থাকে, দৃঢ় প্রতিজ্ঞ থাকে। অতএব রোজার সূত্র ধরে যখন আমরা কথা বলি, রোজায় অর্জিত পুণ্যের বহিঃপ্রকাশ তখনই ঘটবে যখন দৃঢ়তার সাথে বা অবিচলতার সাথে একে ধরে রাখা হবে। কেবল মৌখিক দাবি যথেষ্ট নয়, বরং নিজেদের ব্যবহারিক আচার আচরণও এগুলোকে ধরে রাখার একটা মাধ্যম। অতএব এই দিনটিকে যদি সত্যিকার ঈদ আপনারা বানাতে চান, তাহলে অঙ্গীকার করুন আল্লাহ তাআলার যে নির্দেশ তাকে অবিচলতার সাথে ধরে রাখবেন ইনশাআল্লাহ তাআলা ভবিষ্যতে। আর আনুগত্যের এই ঘোষণা তখনই বাস্তব রূপ লাভ করবে যখন আল্লাহ তাআলার নির্দেশ সত্যিকার অর্থে পালন করবেন। আর এটি একজন মোমেনের ঈদ, যে সে যেন আল্লাহ তাআলার সত্যিকার আনুগত্যের সৌভাগ্য লাভ করে। যেভাবে আমি বলেছি, ইবাদতের প্রতি আমাদের মনোযোগ নিবদ্ধ রাখা উচিত, কারণ এটি আল্লাহ তাআলার স্থায়ী নির্দেশ, রমজানের জন্যই বিশেষভাবে প্রযোজ্য নয় এটি। আর এতিমের লালন পালনের যে নির্দেশ এটিও স্থায়ী একটি নির্দেশ, আর রমজানের জন্য বিশেষভাবে এটি প্রযোজ্য নয়। আর দরিদ্রদেরকে খাবার খাওয়ানো এটিও স্থায়ী নির্দেশ, কেবল রমজানের মাঝেই বা রমজান মাসেই এটি করবেন এমন কোনো নির্দেশ নেই, আর রমজানের খেজুর এবং ইফতারি পর্যন্তই এটি সীমিত নয়। অতএব এজন্য প্রত্যেক ধনবান এবং প্রত্যেক আহমদিকে ব্যক্তিগতভাবে নিজেদের নিকট আত্মীয়দের প্রতি দৃষ্টি রাখা উচিত, আর জামাতিভাবেও যে বিভিন্ন যে খাত আছে তাতে অংশ নেওয়া উচিত, যাতে সত্যিকার আনন্দ লাভ করতে পারেন, যাতে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারেন। সেই দোয়া যা দরিদ্রদের কাছ থেকে লাভ হয় সেই দোয়াই মূলত সত্যিকার আনন্দের কারণ হয়ে থাকে। অতএব আমাদেরকে সদা স্মরণ রাখতে হবে, যখন মানুষ বারংবার আল্লাহ তাআলার কাছে তার বৈশিষ্ট্য অবলম্বনের জন্য দোয়া করে, বারবার তার দয়া এবং কৃপা লাভ করার জন্য দোয়া করে, তখন স্থায়ীভাবে অনবরত অবিচলভাবে তার নির্দেশের উপর পরিচালিত হওয়ার এবং তার আনুগত্য করার চেষ্টা করা উচিত। যখন এমন অবস্থার সৃষ্টি হবে তখন ফেরেশতা প্রতিটি পদক্ষেপে এমন মানুষকে সাহায্য করেন। তারপর আল্লাহ তাআলার সাহায্য এবং সহায়তার সেসব অলৌকিক দৃশ্য প্রকাশিত হয় যা দেখে মানুষ অবাক হয়ে যায়। এর ফলে মানুষ জান্নাতের শুভ সংবাদ লাভ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, হে আমার বান্দা কী চাও আমার কাছে, কী তোমার প্রয়োজন, এই জন্য যে তুমি খোদা তাআলার সন্তুষ্টি লাভ করতে চাও, তোমরা তা লাভ করবে। মা তাশতাহি আনফুসুকুম, যার আকাঙ্ক্ষা, যার বাসনা তোমাদের হৃদয়ে রয়েছে তা তোমরা পাবে। এবং একজন সত্যিকার মোমেনের ঈদ হচ্ছে এটি, এবং এটি হওয়া উচিত যে খোদা তালার সন্তুষ্টি লাভের পর খোদা তালার পুরস্কার রাজি লাভকারী যেন সে হতে পারে। আর সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে খোদা তালার সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে তার দয়া এবং তার ক্ষমার আচরণ। বলেন নজরুল আমিন গাফুর রহিম, যে অতীব ক্ষমাশীল খোদা আর পরম দয়াময় খোদার পক্ষ থেকে এগুলো আপ্যায়ন স্বরূপ হবে তোমাদের জন্য। অর্থাৎ তোমরা যদি খোদাকে নিজেদের প্রভু মানো, তার সন্তুষ্টিকে যথারীতি তোমরা লাভ করার চেষ্টা করো লাগাতার, তার নির্দেশের উপরে অনবরত আমল করতে থাকো, আর পুণ্যকে যদি তোমরা ধরে রাখো, তাহলে তোমাদের দুঃখ কষ্টই দূরীভূত হবে না, বরং ইহকাল এবং পরকালের জান্নাত তোমরা লাভ করবে, যা নিশ্চিত রূপে যে কোনো ঈদের তুলনায় সবচেয়ে বড় ঈদ, যে কোনো ঈদের চেয়ে মূল্যবান ঈদ। তোমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং এইগুলো আপ্যায়ন স্বরূপ হবে খোদার পক্ষ থেকে, খোদার পক্ষ থেকে ঈদের দাওয়াত তোমাদের জন্য, ঈদের নিমন্ত্রণ তোমাদের জন্য। নজরুলাম হুজুর বলছেন আল্লাহর পক্ষ থেকে এটি দাওয়াত তোমাদের জন্য। অতএব আমাদের পক্ষ থেকে আনন্দিত বা সৌভাগ্যবান তারা যারা ইহকাল এবং পরকালও সুনিশ্চিত করে আর আল্লাহর পক্ষ থেকে ঈদের নিমন্ত্রণ লাভ করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ঈদ উদযাপনের তৌফিক দান করুন। এখানে আমি পাকিস্তানি আহমদি অথবা যেসব দেশে আহমদীদের উপর জুলুম নির্যাতন চলছে তাদের সূত্র ধরে তাদের বরাতে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এই কঠোরতার কারণে, জুলুম নির্যাতনের কারণে বিশেষভাবে পাকিস্তানে এবং অন্যান্য দেশেও, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এক স্থানে সংগত হয়ে আহমদীরা ঈদে নামাজ পড়তে পারে না, অথবা স্বাচ্ছন্দ্যে তারা নামাজ ঈদে নামাজ পড়তে পারে না। পাকিস্তানে বিশেষভাবে কড়াকড়ি রয়েছে, বিশেষভাবে শিশুদের এবং মহিলাদেরকে ঘরে আবদ্ধ থাকতে হয়। আর এমন চিঠিপত্র আসে যার মধ্যে উদ্বেগ এবং তাদের যে অসহায়ত্ব ফুটে ওঠে, তারা বলে যে আমরা স্বভাব থেকে বঞ্চিত হচ্ছে। পুরুষরা তো ঈদে নামাজ পড়ে আসে, ছোট ছোট জামাত বানিয়ে তারা নামাজ পড়ে থাকে, কিন্তু মহিলা এবং শিশুরা ঈদগাহ এবং মসজিদ পর্যন্ত তারা যেতে পারে না। এক হচ্ছে স্বাধীনভাবে জীবন যারা যাপন করছেন, আপনার দোয়া করুন আল্লাহ তাআলা যেন এই জুলুম নির্যাতনের যুগ দ্রুত বদলে দেন। তাদের জীবনে প্রাচুর্য এবং স্বাচ্ছন্দ্য আছে, আর যাদের উপরে এই জুলুম নির্যাতন চলছে তারা যেন আর সহ্য করার ক্ষমতা দেন। আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, এই ইহকালেও আল্লাহ তাআলা তাদের বন্ধু তাদের সাথে আছেন। আল্লাহ তাআলা সাথে থাকাই এত সাথে থাকার কারণেই এত জুলুম নির্যাতন সরকারের বিভিন্ন বিভাগ এবং নামধারী মোল্লা বা সাধারণ মানুষ যারা জুলুম নির্যাতন চালাচ্ছে, যারা দুরবিশ সন্ধি রাখে এবং জামাতের লোকদেরকে অন্যায়ভাবে অত্যাচার করে, তাদের অনেক ধরনের দুর্বিসন্ধি থেকে আল্লাহ তাআলা রক্ষা করছেন আহমদীদেরকে। যেন নতুবা আমরা জানি না যে তাদের কী কী নৃশংস পরিকল্পনা আছে। আল্লাহ তাআলা এদের সকল অনিষ্ট থেকে সকল আহমদীকে নিরাপদ রাখুন। আল্লাহ তাআলার প্রতিশ্রুতির উপর বিশ্বাস রাখুন। যেভাবে আমি বলেছি, আমাদের ঈদ কোনো পার্থিব লোকদের ঈদের মতো নয়, আমাদের ঈদ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের ঈদ, যা এই পৃথিবীতে খোদা তালার যে শাসন তা প্রতিষ্ঠার লাভের মাধ্যমে অর্জিত হয়। এজন্য কোরবানিও দিতে হয়, এজন্য এই কোরবানির ফলশ্রুতিতে ইহকালেও এবং পরকালের সুসংবাদ লাভ হচ্ছে, আর ঈদের সুসংবাদ লাভ হচ্ছে। আল্লাহ করুন সমস্যা কবলিত প্রত্যেক মানুষ যেন দৃঢ়তা দেখায় এবং এই জুলুম নির্যাতনের যুগ অতিক্রম করে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনকারী হয় এবং আল্লাহ তালার সত্যিকার আতিথেয়তা দ্বারা যেন তারা ভূষিত হয় ইহকালেও এবং পরকালেও। এই দোয়াও করুন, হে আল্লাহ আমরা তোমার কাছে এই প্রার্থনাও করছি, ইহকালেও আমাদেরকে ঈদের সেই দৃশ্য দেখাও, ঈদের সেই আনন্দ দেখাও যা আমাদের জন্য সত্যিকার ঈদের অর্থ বহন করে। আমাদেরকে খোদা তালার কৃতজ্ঞতা প্রকাশ করার এমনভাবে তৌফিক দাও যে আমরা নিজেদের সকল শত্রু যাদের জন্য সংশোধন নির্ধারিত নেই তাদেরকে যেন আমরা নিজেদের চক্ষে ধ্বংস হতে দেখতে পাই, লাঞ্ছিত হতে দেখে তাদেরকে এমন নিদর্শনমূলক শিক্ষামূলক নিদর্শনে বানাও যা সাধারণ মানুষের জন্য সংশোধনের কারণ হবে, যাতে এই পার্থিব ঈদও, এই জাগতিক ঈদও আমরা ইসলাম এবং আহমদিয়াতের এই পার্থিব ঈদও আমরা ইসলাম এবং আহমদিয়াতের ঈদকে গোটা বিশ্বে বিজয়ের আকারে দেখতে পাই, বিজয়ের উপর দেখতে পাই। আল্লাহ করুন যেন আমরা এই দৃশ্য আমাদের জীবনেই প্রত্যক্ষ করি। এখন আমরা দোয়া করব। এর পূর্বে আমি জামাতের সকল সদস্যকে এবং আপনাদেরকে এবং বিশ্ব জামাতে আহমদিয়াকে এবং সেসব নির্যাতিত মানুষ যারা ঈদ মানাতে উদযাপন করতে পারছে না তাদেরকে ঈদ মোবারকের পয়গাম দিচ্ছি। আল্লাহ তাআলা এই ঈদ আমাদের সবার জন্য অগণিত ফজল বয়ে আনুক। আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়াতে তাদেরকে স্মরণ রাখবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় অনুগ্রহ আমাদের উপর, তার পরিবার পরিজনের জন্য দোয়া করুন। এই যুগে হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের অনুগ্রহ আমাদের প্রতি রয়েছে, তার খানদানের জন্য দোয়া করুন, তারা যেন পূর্ণ পথে এবং সঠিক পথে পরিচালিত হয়। বিশ্ব মুসলমানদের জন্য দোয়া করুন, তারা এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন, তাদের জন্য দোয়া করুন। তাদের নেতৃবৃন্দকে আল্লাহ তাআলা বুদ্ধি দিক, বিবেচনা দিক, জ্ঞান দিন এবং শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করুন। জামাতের কর্মকর্তাদের জন্য দোয়া করুন, ওয়াকেফে জিন্দগিদের জন্য দোয়া করুন, ওয়াকফে নওদের জন্য দোয়া করুন, তারাও যেন ওয়াকফের দায়িত্ব পালনকারী হয়। এরপর এই যে 50,000-এর কাছে পৌঁছে গেছে ওয়াকফে নওদের সংখ্যা, আল্লাহ তাআলা যেন তাদেরকে সামলানোর তৌফিক দেয়, কোনোভাবে তারা যেন নষ্ট না হয়। রোগীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে আরোগ্য দান করুন, পূর্ণ আরোগ্য দান করুন। আল্লাহ রাস্তায় বন্দী যারা আছেন তাদের জন্য দোয়া করুন, দ্রুত তাদের এই কষ্টের জীবন দূর হোক, তারা যেন মুক্তির স্বাদ পেতে পারে। আর্থিক কোরবানিকারীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাদের ধন সম্পদ এবং জনবলে অশেষ বরকত সৃষ্টি করেন। যারা দোয়ার মুখাপেক্ষী বা দোয়ার প্রয়োজন যাদের রয়েছে, সেই সমস্ত প্রত্যেক মানুষের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাদের সকল সমস্যা এবং বিপদ দূর করে দেন। আমিন।
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر
دعا کر لیں আমিন। মুবারক হো সবকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।